শিক্ষা সময় বলেই আমাদের সাধারণ বাজারের ক্ষেত্র সীমিত করা আছে। নীতিশাস্ত্রে একটা কথা আমরা পেয়েছি, অনন্ত পারং ছিল শব্দ শাস্ত্রম সরকম তথা বহবর্ষ বিঘ্না। শব্দশাস্ত্র অনন্ত, আবার আমাদের সংসারে এই জীবনে বাধা বিপত্তিও প্রচুর, তজ্জন্য সারম তত গ্রাহ্যম সার সংকলন করতে বলছি। কেমন করে হংসের যথা কিরমি মধ্যা, আর রাজহংসকে দুধে জলে মিশিয়ে দিলে সেই যেমন দুধটাই খেয়ে ফেলে জলটা পড়ে থাকে, তদ্রূপ আমাদেরও সার সংক্রাম শিক্ষা করতে হবে। কেন, এটা কলিযুগ, সত্যযুগের মানুষ প্রচুর পরমাণু পেয়েছেন তারা হাজার হাজার বছর, তারা তপস্যা করে ভগবানকে লাভ করেছেন। ত্রেতাযুগের মানুষের কিছু পরমাণু কমেছে, তারা যাগযজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করেছেন। দ্বাপর যুগের লোক, তাদের পরমাণু আরেষ্ট কমেছে, তখন তারা পূজা অর্চনের দ্বারাই ভগবানকে লাভ করেছেন। কিন্তু কলিযুগ আমরা, আমাদের পরমাণু অত্যন্ত কম, আয়ু বর্ষ শতবর্ষ পরমাণু শাস্ত্রে লেখা থাকলেও আমরা কেউ শতবর্ষ বাঁচতে পারছি না, 670-90 মধ্যেই শেষ। সুতরাং এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কখন বা আমরা বিদ্যা শিক্ষা করি, জ্ঞান লাভ করি, কখনই বা আমরা জীবনযাপনের জন্য চেষ্টা বিশিষ্ট হই, আর কখনই বা আমরা ধর্মকর্ম আচরণ করি। তাই সংক্ষিপ্ত ব্যবস্থার কথা শাস্ত্রে বলা হয়েছে। দুর্লভ মনুষ্য জন্ম শাস্ত্রে সব জায়গায় লেখা আছে, সাধু বৈষ্ণবগণ এটা বারবার করে আমাদের বুঝাবার চেষ্টা করেছে। দুর্লভ মনুষ্য জন্ম, আবার সেটা খুব বেশিদিন ধরে রাখতে পারছি না, ক্ষণভঙ্গুর সেই মনুষ্য দেহ, তার জন্যই সংক্ষিপ্ত ব্যবস্থা নিতে হচ্ছে। তো সংক্ষিপ্ত ব্যবস্থা এই কলিকালের জন্য শাস্ত্রে যা প্রদত্ত হয়েছে, নাম সংকীর্তন করেও পরম উপায়, নাম সংকীর্তনের ব্যবস্থা দেওয়া হয়। কীভাবে করব, আমার পূর্বপূর্ব বক্তৃ মহোদয় অনেকেই এসব জিনিসের ব্যাখ্যা দিয়েছেন, কীভাবে করব বলছেন, নিরপরাধে নাম লইলে পায় প্রেম অপমান। একজন বললেন, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেম অপমান, তা কোটি জন্ম ধরেও যদি শ্রবণ কীর্তন অনুষ্ঠান করি আমরা, তাহলেও ভগবত ভক্তি লাভ হচ্ছে না। একটা ক্ষেত্র, সেটা কি ক্ষেত্র, শাস্ত্র বলছেন যদি তার পিছনে অপরাধ থাকে, অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনপ্রাণ, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার। শাস্ত্রের মক্ষম বাক্য, সেটা আমাদের চিন্তা করতে হবে, কিভাবে আমরা সেই নাম যজ্ঞ সমাপন করব, নাম সংকীর্তন করব। চুপি চুপি যদি আমি নাম করি তাকে কীর্তন বলা হয়, কিন্তু বহু ব্যক্তি একসঙ্গে যখন আমরা জন্মকর্তাদি সঙ্গে যখন আমরা কীর্তন করি তাকে বলা হয় সংকীর্তন। বহুদের মৃত্যুয়া যত কীর্তনম তাদের সংকীর্তনম, তার নাম সংকীর্তনের কথা বলছেন। তা সেখানে সকলেরই করলেন, ভারতবাসীর করলেন না, অনন্ত বিশ্বের করলেন, সেই করলেন নিহিত আছে এই কলিযুগ ধরনের মধ্যে নাম সংকীর্তনের মধ্যে, খুব স্পষ্টভাবে সেটা বোঝানো আছে। শুনতে সহজ সরল মনে হচ্ছে, তথাপি অন্য যুগের তুলনায় নিশ্চয়ই সহজ সরল, বাদশাহে এতে অপরাধ, অপরাধের বিচার আছে, নিরপরাধে নাম লইলে না পায় প্রেমধন, কথাটা বলা আছে। তা বহু জন্ম পরে যদি শ্রবণে কীর্তন, কোটি জন্ম পরে যদি শ্রবণে কীর্তন, মানে অপরাধ যুক্ত না, তাতে সফলতা আসছে না। কিন্তু কোন নামে সফলতা আসবে? নিরপরাধী নাম, সেই কথা বলছে। সেই রূপ নাম যদি একবার উচ্চারিত হয় তাহলে তো সব হয়ে গেল। এক কৃষ্ণ নাম যত পাপ করে, পাপীর সাধ্য নেই তত পাপ করে। পাশাপাশি এটাও বলা এর অর্থ কি হবে? সেই এক কি নাম? সেই এক নাম শুদ্ধ নাম, শাস্ত্রে এটা বলা আছে। কিন্তু প্রথম মুখেই তো আমাদের ভুলচুক হবেই, অপরাধ দোষ ত্রুটি হবেই, হতেই পারে। তার জন্য কি আমরা সেই নাম অভ্যাস ছেড়ে দেব? শাস্ত্র বলছেন না, ছাড়তে হবে না। তোমার প্রথম প্রথম ভুল ভ্রান্তি হবে, কিন্তু ক্রমশ ক্রমশ যদি আদর করে যদি সেই নাম করি আমরা, তখন শুদ্ধ নাম ভগবত কৃপায় উচ্চারিত হবে, আমার হৃদয়ে স্ফূর্তি লাভ করবে। সেই কথা বলছে মহাজন, বলছেন হরিহে তোমারে ভুলিয়া অবিদ্যা পীড়ায় পীড়িত রস নাম, কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে বিচারে সুখে দেহ। প্রতিদিন যদি আদর করিয়া সে নাম কীর্তন করি, শীতকল যেন না চিরগমূল প্রমেশ বাধু হয়। দুর্দৈব আমার সে নামে আদর না হইল দয়াময়, দশ অপরাধ আমার দুর্দৈব কেমনে হই দেখয়। কোনদিন যেন তব নাম গাই ক্রমেতে কৃপায় তব, আমার অপরাধ যাবে নামে রুচি হবে আশ্বা দিব নামা সব। এইভাবেই শাস্ত্র বিচার করেছেন। জগতের ভুল ভ্রান্তি পূর্বেও ছিল, এখনো আছে, পূর্বে হয়তো কম ছিল, সত্য যুগের লোক অধিক, তারা উপকৃত এবং তাদের সেই যুগেতে জন্মগ্রহণ করলে মানুষ কৃতকৃত হতো বলে লেখা আছে শাস্ত্রে। আবার কলিযুগেও লেখা আছে, সব কলিতে না হলেও যে কলিযুগের নাম ধন্য কলিযুগ, অর্থাৎ যে কলিযুগের পূর্ব দ্বাপরে স্বয়ং ভগবান অবতীর্ণ হন, তারই পরবর্তী কলিকালে চৈতন্য মূর্তিতে ভগবান এসেছেন। এই কলিকালের কথা বলছেন, ধন্য কলি বলছেন। শ্রীমদ ভাগবতের যে তিনটি অধিবেশন হয়েছে, শেষ অধিবেশনে সৌনকাদি 60,000 ঋষি সেখানে শ্রোতা ছিলেন, আমরা এখানে 100 লোক হব হয়তো, কিন্তু সেখানে ভাগবত শ্রবণ করতে সেখানে 60,000 ঋষি আগে ছিলেন সৌনকাদি ঋষি, আর সেখানে ভাগবত বক্তা ছিলেন সুত বৈষ্ণব। বাপর যুগের শেষ কথা, ঋষিগণ খুব চিন্তিত ভাবিত, কলির কথা চিন্তা করি। কলি মানে বিবাদ, বিসম্বাদ, ঝগড়া, মারামারি, কাটা কাটাকাটি, হানাহানি, এই অবস্থাটাকে বলে কলি। আমরা কলি যুগে বাস করছি, শাস্ত্রে কলির যে বর্ণনা আছে সেসবগুলি দেখে মনে ঋষিগণ ভীত সন্ত্রস্ত হলেন। তারাই জিজ্ঞাসা করেছেন মহারাজ, পরীক্ষিত যে প্রশ্ন করেছিলেন তার গুরু সূর্যদেব গোস্বামীর কাছে, এখানে সুত গোস্বামীর কাছে সৌনকাদি ঋষিগণ সেই একই প্রশ্ন করেছেন। আমরা দারুণ কলিকাল আসছে, কি করে আমরা আমাদের সাধন ভজন রক্ষা করব? তখন সুত গোস্বামী বলেছেন, এই প্রশ্ন পুরাতন আপনাদের, এই প্রশ্ন পূর্বে রাজা পরীক্ষিত তিনি আমার গুরুদেব সূর্যদেব গোস্বামীর কাছে করেছিলেন, তিনি এর উত্তর দিয়ে রেখেছেন, আমি সেই উত্তরই আপনাদের কাছে আলোচনা করি। সেইভাবে তিনি আলোচনা করেছেন, কলের যখন যে রাজন অস্তি যে কো মহান গুণ কীর্তনাদি বা কৃষ্ণেশ মুক্ত সঙ্গ পরম ব্রজে। কলি অশেষ দোষের আকর, একথা ঠিক, সর্বদশা পর কলি, তথাপি এই যুগে বিশেষ মহিমা মহাত্মা আছে। হে ঋষিগণ, আপনারা কেন ভিতরকন্ত্রস্থ হচ্ছেন? ব্যবস্থা তো দেওয়া আছে, কি ব্যবস্থা? কৃষ্ণ কীর্তনের দ্বারা করে জীব উদ্ধার লাভ করবেন, এই তো শাস্ত্রের নির্দেশ। সমস্ত শাস্ত্রের সারাক্ষা শ্রীমদ্ভাগব কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস জীবগণের কল্যাণের জন্য শাস্ত্র প্রণয়ন করলেন, বেদ বিভাগ করলেন, ঋক চাম যজু অথর্ব চার বেদ এবং সেই সব শাস্ত্রের ব্যাখ্যাদি উপনিষদাদি মহাভারত বেদান্ত দর্শন অষ্টাদশ পুরাণ ইত্যাদি রচনা করলেন জীবকল্যাণের জন্য। কিন্তু মানুষ সেগুলো আলোচনা করে তাদের বাস্তব কল্যাণ পরিলাভ করতে পারছে, তার জন্যে গণ্ডগোল। বিশেষত এই কলিযুগে মানুষ বিভ্রান্ত, তারা তাদের সৎ পথ খুঁজে পাচ্ছে না। বলা আছে তো শাস্ত্রে সব বিধি বিধান তো সব দেওয়া আছে, হরের নাম হরের নাম হরের নামই বকে বলম করু নস্তেব 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 গতিরন্যথা, বলা আছে। কিন্তু এ কথার উপরে আর চরম কথা কে বলছে, কারা বলতে পারে? শুনছি তো বহু কথা আমরা, আমাদের কানে তো বহু জিনিস এসে পৌঁছাচ্ছে, হরের নামই বকে বলম এটা তো বরবাদ হয়ে যাচ্ছে আজকাল, তার বদলে বাবার নাম কি বলম ইত্যাদি এইসব কথাগুলো আসছে। বাবা যদি কৃষ্ণ হন তাহলে ভুলের কথা কিছু নাই, ঠিক আছে, কিন্তু বাবা যদি অন্য কোনো ব্যক্তি বিশেষ হন তাহলে কি হবে? তিনি কি তার নামই প্রচার করবেন না তার যারা অনুগামী তাদের কথা? এই যে নামের কথা, এ নাম তো সাধারণ মানুষ কেউ প্রচার করেননি। এই যে কলিযুগের তারব্রহ্ম নাম, এটা তো উপনিষদের মন্ত্র, কলিসন্দরণ উপনিষদের মন্ত্র এটি। এই মহামন্ত্রই তারব্রহ্ম নাম শিব ঠাকুর শিবানীকে উপদেশ করেছেন, এই তারব্রহ্ম নাম ব্রহ্মাজি লোকপিতামহ ব্রহ্মা তিনি ব্রহ্মাণীকে উপদেশ করেছেন, এই তারব্রহ্ম মহামন্ত্র নারদ ঋষি সব সময়ে জপ করছেন গান করছেন, তার হাতে বীণা আছে, সেই বীণা আপনি এই চাম গান করছে, কি ব্যাপার? তা সেই নাম করলে আমাদের কোনো কল্যাণ হবে না? আবার নতুন করে কিছু বিধি ব্যবস্থা, এটা কি করে মেনে নেব আমরা? তাই শাস্ত্র যা বলেছেন সে কথা বর্তমান করি জীব মানছে না, মানতে পারছে না, ভগবানের উপরে বিশ্বাস নাই, মনির জীবনের উপরে বিশ্বাস নাই, তাই এই দুরবস্থা। প্রত্যেকেই পৃথক পৃথক ব্যবস্থা দিয়ে চলেছেন, তারাই যেন ব্যবস্থা কর্তা। আশ্চর্য লাগে এইসব কথা চিন্তা করলে। আমরা অনেক সময় বলি কেউ আমরা শৈব, কেউ আমরা শাক্ত, কেউ আমরা সৌর, এসব কথাগুলো বলছি, কিন্তু কার্যক্ষেত্রে ওই শিব ঠাকুরকে তো মানি না। শিব ঠাকুর তো বলেছেন কৃষ্ণ নাম করো, গোবিন্দ নাম করো, এই তো শিব শিবানীর উক্তি, এই শিক্ষা আমরা কেন পাচ্ছি না? শাস্ত্র তো এই নামে শিক্ষা দেওয়া আছে, এর থেকে শ্রেষ্ঠ নাম কে কোথা থেকে পাচ্ছেন? যেগুলো বর্তমান সমাজে প্রচারিত হচ্ছে প্রচারিত হচ্ছে, তারা কি শিব ব্রহ্মার থেকেও অধিক শক্তি সম্পন্ন ব্যক্তি যারা নতুন নতুন ছড়া গান ছড়ানের ব্যবস্থা দিচ্ছেন সমাজে? প্রশ্ন, এগুলো সবই করি প্রক্রিয়া, দুরন্ত করি আমাদের ঠিক পথে সৎ সৎ পথে চলতে দেবে না, এই জন্যে বাধা বিপত্তি এইগুলো। মঠ মন্দির স্থাপনের প্রয়োজনীয়তা কোথায়? শাস্ত্রের যে তথ্য, শাস্ত্রের যে বিচার, তত্ত্ব সিদ্ধান্ত, সেগুলো আমরা ক্যারিয়ার বুঝতে চাই না। ধর্মের পরে দৌড় দিলে কি হবে? তোমরা কেউ ধর্মের ধার ধেরো না, এটা বললে কি লাভ হবে? ধর্ম তো ঠিকই আছে কিন্তু অধর্ম আর পথে ঠিকই চলছে, তাতে কার কি করবার আছে? শাস্ত্র যা বলছেন এতে কল্যাণ হবে, এই জিনিস করো, এইভাবে চলো, সেটা শুনছে কে? চরণ আসলে ধর্মের কাহিনী, চোরের কাছে ধর্মের কোনো কথা চলবে না। চোর যদি কেউ নন, অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট যদি কেউ নন, তাহলে তারা মানবে ধর্মের কথা? সে ধর্মের কথা কি? সেটা দেহ ধর্মের কথাও নয়, মনোধর্মের কথাও নয়, সেটা আত্মধর্মের কথা। ভারতের শাশ্বত বাণী সেই ধর্ম, ভারতের শাশ্বত প্রাণ সেই ধর্মের কথা, যার নাম সনাতন ধর্ম। এই সনাতন ধর্মে সকলেরই অধিকার আছে, বিশ্ববাসী মনুষ্যগণের অধিকার আছে, আবার তত্ত্বত মনুষ্যতর প্রাণীগণেরও অধিকার আছে। এই কথাই শাস্ত্রে বর্ণিত হয়েছে। আমরা যদি সেই শাস্ত্র লঙ্ঘন করি, আরে ওটা তো মানুষে লিখেছে, মানুষে কোনটা লেখেনি? মানুষে তো অনেক কিছু লিখেছে, তাহলে আমরা হিন্দু সংজ্ঞা নিয়ে আছি কেন? সনাতনী এই সংজ্ঞা নিয়ে আছি কেন? তার বিশেষ তাৎপর্য রয়েছে শাস্ত্রে। আমরা সনাতন হিন্দু যদি পরিচয় দিতে হয়, তার তো কিছু নীতি আদর্শ আছে, সেই নীতি আদর্শগুলোও আমাদের সামনে রাখতে হবে, সেটাকে অস্বীকার করলে চলবে না। বলে নীতি আদর্শ কি বললেন? বহু নীতি আদর্শ, তার ভিতরে সংক্ষিপ্তভাবে কয়েকটা জিনিস শাস্ত্রে বুঝানো হয়েছে। সনাতন ধর্মের মূল নীতি আদর্শ প্রথমেই বলছেন, ভগবান শ্রীহরি যে মানতে হবে, তিনি হলেন একম এবার দ্বিতীয় তত্ত্ব, সর্বশক্তিমান তত্ত্ব তিনি, সেই তত্ত্ববস্তু তাকে জানতে হবে, তাকে বুঝতে হবে, সনাতন ধর্মের প্রথম কথা। বিশ্বস্রষ্টা বিশ্ব নিয়ন্তা সেই ভগবান শ্রীহরি, প্রেমময় হরি, আমনায় প্রাহ হরিহ পরমাণু, তিনি পরমারাধ্য তত্ত্ব, সর্বশ্রেষ্ঠ আরাধ্য তত্ত্ব সেই ভগবান শ্রীহরি। সর্বশক্তি, তিনি সর্বশক্তিমান, তিনি অনন্ত শক্তিমান সেই ভগবান, এটাও বুঝতে হবে কিরকম। আমনায় প্রায় হরিহ পরমাণু সর্বশক্তি রসাধীন, সেই ভগবান অখিল রসামৃত মূর্তি, প্রেমময় ভগবান তিনি, তার আরাধনায় তার সেবা প্রাপ্তি হয়, সেই কথা বুঝানো হয়। কে তিনি? পরম প্রেমময় তিনি, সর্বোপাচ্য পরমোপাচ্য তিনি, তো ভুলে যাচ্ছি কেন? আমার পূর্ববর্তী সর্বত্রী মহোদয়গণ তারা বলেছেন, জীবের স্বরূপ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, ভগবানের সেবা করাই জীবমাত্রের ধর্ম, মনুষ্য মাত্রের ধর্ম তো বটেই নিশ্চয়ই, কিন্তু সেটা আমরা বুঝতে পারছি না। জীবাত্মা পরমাত্মা ভগবানের সেবা করে ধন্য হবে, শাস্ত্রে বোঝানো হল। সেই সেবাবৃত্তি হল ভক্তি, সেই সেবাবৃত্তি হল ভগৎ আরাধনা, ঈশ্বর উপাসনা, একথা বেদে বেদান্তে উপনিষদে গীতা ভাগবতে বোঝানো হয়েছে। আমরা তার আরাধনা করছি না, মূল মালিকের কাছে এগোতে চাচ্ছি না, কিন্তু তার কর্মচারী কর্মচারী আশ্রয় গ্রহণ করতে চাই। কাল একথা নিয়ে আমি আলোচনা আরম্ভ করেছিলাম, মালিককে চাই না আমরা, সেই কর্মচারী কর্মচারী লাভ কতটুকু, তারা কতটুকু দেবেন আমাকে? ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণা পূর্ণ গচ্ছতে পূর্ণশ্চ পূর্ণমাদায় পূর্ণমে বৈশিষ্ট্যতে রয়েছে শ্লোক উপনিষদে। পূর্ণ থেকে যদি পূর্ণ বাদ দেওয়া যায়, সাবট্র্যাক্ট করা যায়, তাহলে পূর্ণ অবশেষ থাকে। এই পূর্ণতম বস্তুকে শাস্ত্রে নির্দিষ্ট হয়েছে, তিনি ভগবান কৃষ্ণ। মানুষকে আর ভগবানকে এক করে ফেলা হচ্ছে, এটা অত্যন্ত অন্যায়, অপরাধমূলক বিচার। আমরা জীবকে ভগবান বলতে পারি না, আর ভগবানকে জীব বলতে পারি না, অপরাধ। শাস্ত্রে সুন্দরভাবে বিচার করে দেখানো হয়েছে এটা। অপ্রাকৃত বস্তুকে প্রাকৃত বলতে পারি না, চেতন বস্তুকে জড় বলতে পারি না, শাস্ত্রের উদাহরণ দিয়ে দিয়ে বোঝানো হয়েছে। অর্থে বিষ্ণু শিলাধি শালগ্রাম শিলাকে যদি আমরা মনে করি সাধারণ রেল লাইনের রোলিং স্টোন, অপরাধ হবে। গুরু শুন অনুমতি, গুরুকে মনুষ্য বুদ্ধি না করো কখন। আরে আমরাও খাই দেই, গুরু মশায় তো খান না, গুমন কিচ্ছু হবে না। বৈষ্ণবের জাতি বুদ্ধি, যিনি বৈষ্ণবতা লাভ করেছেন তাকে যদি বলি আরে উনি ব্রাহ্মণ বৈষ্ণব, উনি কায়স্থ বৈষ্ণব, উনি শূদ্র বৈষ্ণব, অপরাধমূলক কথা। বিষ্ণুর বা বৈষ্ণবাহন কলিমল মথনে পাদতীর্থে অম্ববুদ্ধি, ভগবানের শ্রীচরণ অমৃত। ওই শ্রীচরণ অমৃত গ্রহণ করতে গেলে আমরা মন্ত্র পাঠ করি, ওম অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণুপাদ রকম চিত্তা শিরসা ধারায়ণ, মন্ত্র পড়ি। তাকে যদি মনে করি সাধারণ জল হবে নাকি, কোন ফলই পাব না। বৈষ্ণবের চরণামৃত বললে ও সাধারণ জল, এমনকি বিষ্ণুপাদ হওয়া গঙ্গা দেবী, যমুনা দেবী, অন্যান্য যে সমস্ত এ রয়েছে, গঙ্গেশ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদী সিন্ধুকা দেবী জলেস্মিন সন্ধিগুরু, এই যে সমস্ত সব পুণ্যতোয়া সব নদীগুলির নাম আছে শাস্ত্রে তীর্থবাহনের মন্ত্র, আমরা কোনটাকে অস্বীকার করব। কিন্তু যারা এই অপ্রাকৃত বস্তুতে প্রাকৃত ভ্রম করছেন তারা অপরাধী। এইরূপ অপরাধকে শাস্ত্রে বলছেন অ্যান্থ্রোপোমরফিজম, চেতনে জড়ত্বের আরো অপরাধ। আবার এর উল্টো শ্লোক শ্রীমদ ভাগবতে দেখাচ্ছেন, জড়ে অপ্রাকৃত বুদ্ধি বা জড়ে চেতন বুদ্ধি, জ্যেষ্ঠাত্ম বুদ্ধি কুণতে হৃদাচুকে, এই যে জড় শরীরটা একে যারা বলছেন আত্মা, অর্থাৎ এক কথায় জড়বাদী তারা অপরাধ। দ্বিতীয় সধি কলত্রাদিষু, আমরা আত্মীয় বলছি কাকে, আমার রক্তের সম্পর্কে সম্পর্কিত যারা স্ত্রী পুত্র কন্যা ইত্যাদি, এদিওকে আমরা আত্মীয় বলছি। আত্মার সম্পর্কে আত্মীয় বলতে শিখি নাই, জানি নাই, বুঝি নাই, শুনছি সেটা সধি কলত্রাদিষু। ভৌময়ী যদি তীর্থকে তীর্থ বলে মানি না, কিন্তু একটা সাধারণ জলাশয় তাকে আমি তীর্থ বলে বলি। যত্তীর্থ বুদ্ধি চলিলে আবার একটা স্থান সেখানে তৈরি করে ফেললাম তীর্থ বলে, বললে এগুলো সব বোকালোকের বিচার, এরা অপরাধী নারদ। কি বলছেন, স্বর্গ নরক আছে নাকি? আবার শাস্ত্রে বলছেন, কবিগণ বলছেন, বর্তমানে শিক্ষিত সমাজ তো বলছেন, ওসব কিচ্ছু নেই। কিচ্ছু নেই যদি খুব ভালো হয়, দুষ্টু ছেলে মেয়েগুলো তারা সব সময় মনে করে যে আমার গার্জিয়ান যদি আমার কাছে না থাকে, তাদের অস্বীকার করতে পারলেই ভালো, এইগুলো সেই রকম দুষ্টুমি। ভগবান ভগবান কিচ্ছু নাই, ওটা বললে পারে খুব সুবিধা, আমার খাং খেয়ালি চালাতে খুব সুবিধা, যথেচ্ছে চার চালাতে সুবিধা, সুতরাং গার্জিয়ান সেটার দরকার নেই, সেটা হচ্ছে এই জাতীয় কথা। কিন্তু আমি আমরা বললেই কি গার্জিয়ানশিপ নষ্ট হয়ে যায়? আমরা মানছি না মাতা পিতাকে, তাহলে মাতা পিতা বলে আর কিছু থাকবে তো জগতে? বর্তমানে বৈজ্ঞানিক গোষ্ঠী, মেডিকেল সায়েন্স, তারা সব বলছেন যে এখন এমনই বিচার এসেছে মানুষের মধ্যে, জঘন্য বিচার, যে আর দু পাঁচ বছরের মধ্যে ছেলে মেয়েরা তারা গার্জিয়ানের কাছে ফোকাস করবে। এটা কি ভালো কথা হলো? কোন সমাজে বাস করছি আমরা? জঙ্গলের সমাজে বাস করি, তা নাহলে এসব কথা আছে কেন? যেখানে স্নেহ মমতার ব্যাপার নেই, যেখানে সেব্য সেবক ভাবটা নেই, সেবার ব্যাপার নেই, যেখানে মাননীয় ব্যক্তির সম্মান রক্ষার কথা নেই, যেখানে সেটা তো জঙ্গলের রাজত্ব। রাজনীতির মধ্যেও এই মানামানির ব্যাপার আছে, তারা যতই বলুন না কেন কমরেড কমরেড, কিন্তু তার মধ্যেও মানামানির ব্যাপার আছে, তাদেরও নেতা আছে। আমি যদি বলি আমি কাকেও মানি না, কাকেও মানি না মশাই, আর সেই আমি যদি বলি আমাকে সব সম্মানটা দাও আমি তোমাদের নেতা, কেন তাকে মানা হবে? যুক্তি সেখানে বলবে এটা হতে পারে না। যিনি সকলকেই অস্বীকার করছেন, সবটাই অস্বীকার করছেন, তাকেও তো সবাই অস্বীকার করে বসে আছে। এই যুক্তি তো শাস্ত্রেই দেওয়া আছে, বেদাত প্রমাণম স্মৃতায় প্রমাণম ধর্মার্থযুক্ত বচনম প্রমাণম, এগুলো প্রমাণ, এত প্রমাণম নবাবিক প্রমাণম প্রত্যক্ষ সূর্যাত বচনম প্রমাণম। এই প্রমাণকে যারা প্রমাণ বলে মানলেন না তাদের কথা কে শুনবে, কে মানবে? এই যুক্তি তো শাস্ত্রেই দেখানো আছে। আমরা বলছি শাস্ত্র মানুষের লেখা, মানুষের লেখা বলেছি সবটা বাদ চলে যাবে, কিন্তু শাস্ত্র তো সাধারণ মানুষের লেখা নয়, বেদ অপৌরুষীয় বেদ। এই বেদকে অপৌরুষীয় বলে যারা মেনে নিয়েছেন তারাই হলেন সনাতন হিন্দু, যারা মানতে পারেননি তাদের জবন বলা হয়, মৃত্য বলা হয়, তাদের হিন্দুত্ব বলে কিছু নাই। তাদের এমনও কথা আছে ভারতবর্ষে বাঁচার অধিকার নেই, পক্ষান্তরে বলছেন ভারত ভূমিতে মানুষ জন্ম, আর কি এমন হবে? কি কথা? এই ভারতবর্ষে জন্মগ্রহণ করার সুযোগ সৌভাগ্য, আর কি এমন হবে? এ কথা কেন বললেন? এই ভারতবর্ষ হল ঋষি অধ্যুষিত ভূমি, সনাতন আর্য ঋষিগণের আশীর্বাদ পুষ্ট এই ভূমি, নীতি আদর্শে পরিপুষ্ট এই ভূমি, এখানে জন্মগ্রহণ করার বাহাদুরি আছে, ঋষিগণের আশীর্বাদ রয়েছে। সেই জন্যই কথাটা এসেছে, মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের কাম। আকার তো সবই মানুষের মতো পেয়েছি আমরা, কিন্তু কালটা যদি মনুষ্য যথোচিত আচরণ যদি না হয় তাহলে মানুষ বলে পরিচয়টা দেওয়া যাবে না। মুখে বললে কি হবে, লাফালাফি করলে কি হবে, মানবে না। বিশ্বের বিদ্যার জনবাহিন্য যারা আছেন, বিশ্বের শিক্ষিত জন যারা আছেন, বিশ্বের চিন্তাশীল মনীষী যারা আছেন, তারা নিশ্চয়ই স্বীকৃতি দেবেন, কথাটা বুঝানো আছে। শ্রীমদ ভগবত গীতায় কৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে বলছেন, অর্জুন শাস্ত্রকে বাদ দিয়ে কেউ চলতে পারে? ভগবানকে বাদ দিয়ে কেউ চলতে পারে? যদি কেউ মনে করে সে মূর্খের স্বর্গরাজ্যে বাস করে। কোথায় বলছেন? য শাস্ত্রবিধি উৎসৃজ্য বর্ততে কামচার তৎ সিদ্ধি মবাপ্নোতি ন সুখ ন পরাঙ্গতি। কি বলা হয়েছে? যারা শাস্ত্রের বিধি পরিত্যাগ করে নিজের খেয়াল খুশি মতো কিছু করতে চাচ্ছে, বলতে চাচ্ছে, তাদের ওটা চলবে না, কিছুদিন হয়তো চলবে, পরে ওটা সরে যাবে, তাদের সিদ্ধি লাভ হবে না, কোনো সম্ভাবনা নাই, তারা কখনোই সুখ শান্তি লাভ করতে পারবে না এবং সুখ শান্তি সুখ শান্তি কাউকে দিতেও পারবে না। এ কথাই তো বোঝানো আছে। আমরা অনুশাসনটা মানতে চাচ্ছি না কেন? ভারতবর্ষে বাস করছি, ভারতীয় সংবিধান মানলে পরে আমার কথা ভারত সরকার শুনবেন, আমি ভারত রাষ্ট্রের প্রজা প্রমাণিত হবে। কিন্তু বর্তমানে কি দেখা যাচ্ছে? ছবি তোলার ভিড়, ছবিটা তুলে রাখো গো, না তো রেশন কার্ড পাবে না, তুমি ভারতীয় বলে পরিচিতি তোমার থাকবে না। ভারতবর্ষে বাস করি, ভারতীয় সংবিধান মানতে বাধ্য আছি, ইন্ডিয়ান কনস্টিটিউশন মানলে পরে তবে আমার ভারতবাসীর পরিচিতি। তদ্রূপ শাস্ত্র হচ্ছে স্পিরিচুয়াল কনস্টিটিউশন, পারমার্থিক সংবিধান। আত্মকল্যাণজনক ব্যবস্থা পেতে গেলে, নিতে গেলে আমাকে এ কনস্টিটিউশন অবশ্যই মানতে হবে, তা না হলে আমার রেহাই নাই, উপায় নাই, অস্বীকার করবো কি করে? আমি যেখানে থাকবো সেখানকার ডিসিপ্লিন পালন করবো না, বিধিনিষেধ পালন করবো না, কি করে চলবে? অফিসে কাজ করতে গেলে সেখানে ডিসিপ্লিন, স্কুল কলেজে কাজ করতে গেলে ডিসিপ্লিন, কোর্ট কাছারিতে কাজ করতে গেলে ডিসিপ্লিন, সব জায়গায় তো বিভিন্ন বিভিন্ন রকমের নিয়ম আছে, নীতি আদর্শ আছে, সেগুলোকে আমাকে অবশ্যই মানতে হবে। তাহলে আমাদের মঙ্গল কোথায়? যারা এই নীতি আদর্শ মানতে রাজি নন, তাদেরকে শাস্ত্রকে বাগিয়ে দিয়েছেন পশু বলে, মানুষকে বলেছেন এরা র্যাশনাল বিয়িং। তো মানুষ যদি র্যাশনাল বিয়িং হয় তাহলে সে উল্টোপাল্টা কথা বলে কেন, উল্টোপাল্টা করে কেন? তার সংজ্ঞা দিয়েছেন, পশুর সঙ্গে সমান করেছেন, শুধু পশুর সঙ্গে সমান বলেও রেগাই যাননি, তাদের প্রচ্ছাদন শব্দ ব্যবহার করা হয়েছে। এই মানুষই দেবতা আর এই মানুষই পশু, পশুর থেকে অধম প্রচ্ছাদন, এ কথা শাস্ত্রে বোঝানো হয়েছে। কোন জিনিস লক্ষ্য করে? নীতি আদর্শের মানামানিকে লক্ষ্য করেই এ কথা বলা হয়েছে। আমি ভালো কি খারাপ এটা কে প্রমাণ দেবে? শাস্ত্র, শাস্ত্র হল জাজমেন্ট। আমি ভালো কি খারাপ, আমি কতটুকু ভালো কতটুকু খারাপ, তার জাজমেন্ট রায় দেবেন শাস্ত্র। শাস্ত্র হল সেই কনস্টিটিউশন। যদি আমি শাস্ত্র না মানি তাহলে আমার কি ক্ষতি হয়? এই ক্ষতি হয়, তাহলে মনুষ্য বলে স্বীকৃতি নেই, জন্তু জানোয়ার বলেই স্বীকৃতি হয়ে যাবে। সেখানে সংবিধান মানতেই হচ্ছে আমাদের। সুতরাং সাধন ভজন যদি আমরা করতে চাই, ঈশ্বরের উপাসনা যদি করতে চাই, তাহলে আমাদের সেই রকম প্রসেস প্রসিডিওর নিয়েই চলতে হবে। এটা শাস্ত্রে বোঝানো হয়েছে সুন্দরভাবে, ডিসিপ্লিনটা মানতে হবে আমাদের, তা নাহলে সে পথে যাওয়া যাচ্ছে না, চলতে পারা যাচ্ছে না। কলিযুগে বাস করছি আমরা, সব সরল যে পন্থা রয়েছে সে পন্থাটা নিতে হবে। এই যুগে অন্য কোনো যোগ তপস্যা ইত্যাদি চলবে না, যেটুকু সামান্যভাবে চলবে সেটুকু সেটুকু নাম আশ্রয়ী, ভগবানের নামকে কেন্দ্র করে সেটুকু, ভগবানের সাধনার ক্ষেত্রে 64 রকমে ভগবানকে ভালোবাসবার কথা শাস্ত্রে উল্লিখিত হয়েছে, ওটা পেরে উঠবো না সবগুলো বলে শাস্ত্র সংক্ষিপ্ত করেছেন নবদা ভক্তির কথা। স্মরণ কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মানি বিবেদনম, এই নয় রকম। এই নয় রকম যখন পারছি না তখন শাস্ত্রে সংক্ষেপ করেছেন 5 রকম, সাধু সঙ্গ নাম কীর্তন, ভাগবত শ্রবণ, শাস্ত্র শ্রবণ, ধাম্মা শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5 অঙ্গ সঙ্গ। আবার কেউ যদি বলছেন এটাও পারবো না, আরো কিছু কনসেশন চাই, শাস্ত্র তখন বলেছেন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, এই 3 করো। আবার যদি কেউ বলেন আরো কনসেশন চাই, স্পেশাল কনসেশন, তখন শাস্ত্র বলছেন নাম সংকীর্তন করো পরম অঙ্ক। এই নাম সংকীর্তনের ভিতরে বাকি 63 অঙ্গ ভক্তাঙ্গ এর ভিতরে রয়েছে। শাস্ত্র বললেন এর মধ্যেও তুমি যদি অন্য কোনো ভক্তাঙ্গ যাজন করতে চাও তাহলে তোমাকে এই নাম সংকীর্তনাঙ্গতার সঙ্গে নেতৃত্ব করে নিয়ে চলতে হবে। সেই কথাই গোস্বামী গণের বাক্যের মধ্যেও দেখতে পাই, যদ্যপন না ভক্তি কলম কর্তব্যা তদা কীর্তনাখা ভক্তি সংযোগে নইব। এই কলিকালে সাধন ভজন করতে গেলে যদি অন্য কোন অঙ্গ যদি প্রয়োজন হয় আমার, সেটাও আমি যাজন করব, প্র্যাকটিস করব, কিন্তু নাম সংকীর্তনের সঙ্গে। সেই কথা বুঝানো হয়েছে। বহু শাস্ত্রতত্ত্ব সিদ্ধান্ত পড়ে আছে, আমরা আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে চলব। অনন্ত শাস্ত্র শাস্ত্র আলোচনা করতে কোনো দোষ নেই, বহু গ্রন্থ কবার ব্যাস কবুনা করিবে। এই যে কথা, এটা তাৎক্ষণিক বাক্য, সকলের পক্ষে নয়। যারা দুপাঁচখানা গ্রন্থ পড়লেই যাদের মাথা খারাপ হয়ে যায়, মাথায় ঢোকে না, সেই সব লোকের পক্ষে এগুলো নিষেধ আছে। কিন্তু যারা রিসার্চ করছেন তারা দশ বিশখানা গ্রন্থ পড়লেও তাদের মাথা খারাপ হবে না, বরং তাদের পক্ষে সুবিধা হবে রিসার্চে, তত্ত্ব সিদ্ধান্ত তুলে আনার সুবিধা হবে। দুগ্ধকে মন্থন করলে যেমন মাখন আসে, মাখনকে জল দিলে যেমন ঘি আসে, তদ্রূপ ব্যাপারটা। শাস্ত্র সমুদ্র যারা মন্থন করতে শিখেছেন তারা করবেন, কিন্তু যারা ভুল বুঝবে, অজ্ঞান যারা, বোকা যারা, যাদের মেরিট নেই, ট্যালেন্ট নেই, তাদের পক্ষে নিষেধ আছে, গুলিয়ে ফেলবে সব। ভক্তি তত্ত্ব তো গুলিয়ে যাওয়ার জিনিস নয়, উপর উপর জল খাওয়ার কথা নয়, গুলিয়ে যাবে সব। ভক্তি তত্ত্ব গুলিয়ে যাওয়ার জিনিস নয়, কর্মজ্ঞান যোগাদি গুলিয়ে যাওয়ার জিনিস। কোন কর্ম তার পিছনে যদি ভক্তি না থাকে সে কর্ম নিষ্ফল, কোন জ্ঞান তার পিছনে যদি ভক্তি না থাকে সে জ্ঞান নিষ্ফল, কোন যোগ তার পিছনে যদি ভক্তি না থাকে সে যোগ নিষ্ফল। ভক্তিকে আশ্রয় করে সব সবটাই কর্মজ্ঞান যোগ সবই সফলতা লাভ করে। যে কথা শাস্ত্রের সব জায়গায় বুঝানো আছে, গীতা ভাগবতে, ন সাধয়তি মানে যোগ, ন সাংখ্যং ধর্ম উদ্ধব, ন শ্রদ্ধায় তপস্যাগ যথা ভক্তির মমর্জিতা। যেমন অধিবীর যোগপথে কামরূপ হতমুহ মুকুন্দ সেবয়া যদ্ তথা ধর্মান সাম্মতি। সুতরাং প্রাকৃত কর্ম, প্রাকৃত জ্ঞান, প্রাকৃত যোগ আমাদিওকে কোনো ভালো ফল দিতে পারে না, খণ্ডিত ফল। শাস্ত্রে বুঝানো হয়েছে, সব থেকে সমস্ত শাস্ত্রের সারস্কার বেদ বেদান্ত উপনিষদ সব শাস্ত্রের সারস্কার শ্রীমদ্ ভাগবতে এসেছে। সুতরাং শ্রীমদ্ ভাগবত হচ্ছেন প্রমাণ শিরোমণি, একে মানতে হবে। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসে সমাধিলব্ধ যে পরম সত্য, সেই সত্যই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তাই চৈতন্য মহাপ্রভু ওইটাই আশ্রয় করেছেন, তার ভিতরে সব তত্ত্বেরই শিক্ষা আছে, আত্মতত্ত্ব শিক্ষা আছে, পরমাত্ম ভগবত তত্ত্ব সব, ভক্তি তত্ত্ব, সাধন, অভিধেয় প্রয়োজন, সব কিছু তত্ত্ব শিক্ষা আছে তার মধ্যে। তাই শ্রীমদ্ ভাগবতকে আশ্রয় করবার জন্যই চৈতন্য মহাপ্রভু বলেছেন, আরাধ্য ভগবান বৃদ্ধি শতনায় শ্রদ্ধাম বৃন্দাবন রঞ্জন কাশী উপাসনা ব্রজ বধু বর্গে ন যা কল্পিত। সেই প্রেমময় ভগবানকে দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর প্রতীকে উপাসনা করা যায়, ভক্তের অধিকার অনুসারে তাদের প্রাস্তব্য সেই পরম সুখময় বস্তু, প্রেমময় বস্তু সেই ভগবান। সেই কথাই শাস্ত্রে বলেছেন, সেখানে সে বিষয়ে প্রমাণ একমাত্র শ্রীমদ ভাগবত। তাই বলছেন শ্রীমদ ভাগবতম প্রমাণম অমলম প্রেমাপুমার্থ মহান। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন ক্ষেত্রে সেখানে প্রয়োজন হচ্ছে পরম প্রয়োজন, প্রেম পরম প্রীতি ভগবত, প্রীতি ভগবত প্রেম। সেই কথাই বলেছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মতন ইদম তত্রাদর মহাপর। এই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মত, তিনি স্বয়ং ভগবান হয়ে রাধাকৃষ্ণ বিদতনু হয়ে জগজ্জীবের কল্যাণ চিন্তা করে, জগজ্জীব সাধন ভজন কিছুই জানে না বোঝে না, তাই নিজে সেই তত্ত্ববস্তু হয়েও জগজ্জীবকে সাধনা শিক্ষা দেওয়ার জন্যে, আরাধনা শিক্ষা দেওয়ার জন্যে তিনি নিজেই এলেন অখিল লোক শিক্ষক রূপে, এসে জগৎকে শিক্ষা দিচ্ছেন, কান্নাকাটি করছেন, কি করে সেই ভগবানকে লাভ করতে হবে। আকুলতা ব্যাকুলতা না থাকলে ঈশ্বরের সাধনা হয় না, তাই তিনি সেইভাবেই জগজ্জীবকে শিক্ষা দিয়ে গেছেন, কান্নাকাটি করে শিক্ষা দিচ্ছেন। সময় অধিক হয়ে গেছে, রাত্র অধিক, আবার পরে সময়ান্তরে আলোচনা করা যাবে। মাংসা কল্পতর ভাষ্য কৃপা সিন্ধু পতিকারণ পাওয়া
Ram, Ram, Hare, Hare.